শ্রোতা বন্ধুরা, শান্তি আপনাদের সহবর্তী থাকুক। আল্লাহর নামে আপনাদের অভিবাদন জানাই। শান্তির আল্লাহ, যিনি ধার্মিকতার পথ প্রতিষ্ঠিত করেছেন, তিনি চান যেন প্রত্যেকেই সে পথ সম্পর্কে জানতে পারে এবং আত্মসমর্পণ করে, এবং সত্যিকারের শান্তি যেন চিরদিন তাদের সাথে থাকে। আপনাদের অনুষ্ঠান ধার্মিকতার পথ নিয়ে আজ উপস্থিত হতে পেরে আমরা আনন্দিত। বিগত তিনটি অনুষ্ঠান আগে থেকে আমরা আল্লাহ নবীদের বাণীগুলো নিয়ে পর্যালোচনা শুরু করেছি। আল্লাহর রহমতে আজ আমরা আমাদের পর্যালোচনার পর্ব শেষ করতে যাচ্ছি। আমাদের আজকের অনুষ্ঠানের শিরোনাম হল শেষ হয়েছে। আমরা জেনেছি আল্লাহ তার পাক কিতাবকে প্রধান দুটি ভাগে বিভক্ত করেছেন। একটি হল পুরাতন চুক্তি এবং অন্যটি হল নতুন চুক্তি। আল্লাহর এই অসাধারণ কিতাবের প্রথম অংশের নাম পুরাতন চুক্তি। এটা তৌরাত শরীফ, জবুর শরীফ এবং নবীদের কিতাব নিয়ে গঠিত। আমরা পাক কিতাবের প্রথম অংশে দেখেছি কিভাবে আমাদের পূর্বপুরুষ হযরত আদম আল্লাহর অবাধ্য হয়েছিলেন, যা তার বংশধরদের শয়তানের রাজ্যের দিকে ঠেলে দিয়েছিল। কিন্তু আমরা এটাও জেনেছি যে আল্লাহ আদমের সন্তানদের কাছে একজন নাজাতদাতা পাঠানোর ওয়াদা করেছিলেন, যেন তিনি শয়তানের হাত থেকে তাদের মুক্ত করেন। তার উপর ইমানদারী সকল মানুষকে পুনরায় আল্লাহর রাজ্যে ফিরিয়ে আনতে পারেন। এই অসাধারণ ওয়াদাটি পুরাতন নিয়মের একটি গুরুত্বপূর্ণ অংশ। এ দুনিয়াতে নাজাতদাতাকে পাঠানোর পরিকল্পনাকে গতিশীল করতে বহু বছর আগে আল্লাহ হযরত ইব্রাহিমকে আহ্বান করেছিলেন এবং তাকে বলেছিলেন,
তোমার মধ্য দিয়ে আমি এক মহাজাতি সৃষ্টি করব, তোমার মধ্য দিয়েই দুনিয়ার প্রত্যেকটি জাতি দোয়া পাবে।
এইভাবে আমরা জানতে পেরেছি যে আল্লাহ হযরত ইব্রাহিমকে ইসরায়েল জাতির আদিপিতা করেছিলেন। এই সেই জাতি যে জাতির কাছে আল্লাহ তার নবীদের কিতাবগুলো দিয়েছিলেন। প্রায় 1500 বছরেরও বেশি সময় ধরে আল্লাহ হযরত মুসা থেকে শুরু করে হযরত ইউহান্না পর্যন্ত বহু নবীর দিলে তার কালাম নাজিল করার মাধ্যমে ইসরায়েল জাতিকে এ কালাম দিয়েছিলেন। এই সব নবীদের মাধ্যমে আল্লাহ বারবার প্রমাণ করেছেন যে আদমের সব সন্তান গুনাহগার। সেই সাথে তিনি এটাও প্রকাশ করেছেন যে একজন ধার্মিক নাজাতদাতাকে পাঠানো হবে, যিনি সকলের গুনাহের দায় পরিশোধ করার জন্য নিজের রক্ত ঢেলে দেবেন। পুরাতন চুক্তিতে আমরা এটাও দেখেছি যে গুনাহগারদের জন্য আল্লাহ পশু কোরবানির একটা আইন দিয়েছিলেন। এ আইনের দ্বারা প্রকাশ পেয়েছিল যে রক্তপাত ব্যতীত গুনাহের কোনো মাফ হয় না, কারণ গুনাহ যে ফল দেয় তা হল মৃত্যু। কিন্তু সৃষ্টির শুরু থেকে মানুষ পশু কোরবানির যে নিয়ম পালন করে আসছিল তা কিন্তু সম্পূর্ণভাবে গুনাহের মূল্য পরিশোধ করতে পারত না, কারণ মানুষের মূল্য আর পশুর মূল্য এক হতে পারে না। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, আমি যদি একটি খেলনা গাড়ি দিয়ে কোনো গাড়ির দোকানের মালিকের কাছে গিয়ে বলি যে এই খেলনা গাড়িটির বদলে আপনি আমাকে একটা মার্সিডিস গাড়ি দেন, তিনি কি তাতে রাজি হবেন? কখনোই না। কিন্তু কেন? কারণ আমার খেলনা গাড়ি এবং ওই সত্যিকারের গাড়ির মূল্য সমান নয়। ঠিক তেমনি পূর্বকালের লোকেরা আল্লাহর উদ্দেশ্যে যে পশু কোরবানি দিত তা তাদের গুনাহ মাফ করতে পারত না, কারণ মানুষের মূল্য এবং পশুর মূল্য সমান নয়। অতএব পশু কোরবানি কেবলমাত্র একটা প্রতীকী নিয়ম হিসাবে প্রচলিত ছিল, যতদিন না পর্যন্ত আল্লাহ সেই প্রকৃত কোরবানিকে ধার্মিক নাজাতদাতাকে পাঠিয়েছিলেন, যিনি নতুন চুক্তি নিয়ে দুনিয়াতে এসেছিলেন। পশু কোরবানি শুধুমাত্র কিছু সময়ের জন্য গুনাহকে আড়াল করতে পারত, কিন্তু সম্পূর্ণভাবে দূর করতে পারত না। আল্লাহর পাক কিতাবের দ্বিতীয় অংশকে নতুন চুক্তি বা সুসংবাদ অথবা ইঞ্জিল বলা হয়। এই অংশটি আমাদের মনে করিয়ে দেয় যে আল্লাহ বেহেশত থেকে আসা সেই নাজাতদাতার রক্তের মধ্য দিয়ে এক নতুন নিয়ম প্রতিষ্ঠা করেছেন। সুসংবাদের কিতাব হল ঈসার জীবনী, যিনি ক্রুশের উপর নিজের রক্ত কোরবানি করে পশু কোরবানির প্রতীকী প্রথার পূর্ণতা দান করেছিলেন, আর এর মাধ্যমেই আমরা গুনাহের মাপ পেয়েছি। বেহেশত থেকে নাজাতদাতাকে কেন আসতে হয়েছিল? এর কারণ হল আদমের সব সন্তান জন্মগতভাবে গুনাহের ভার বহন করে থাকে। একজন গুনাহগার কখনও আরেকজন গুনাহগারকে নাজাত দান করতে পারে না। উদাহরণ হিসাবে বললে, একজন স্ত্রীলোক যিনি মাথায় করে কলসভর্তি পানি বহন করে, সে কি কখনো একই সঙ্গে অন্য আরেকজনের পানির কলস মাথায় করে বহন করতে পারে? না। একইভাবে একজন গুনাহাগার আরেকজন গুনাহাগারের গুনাহের শাস্তি বহন করতে পারে না, কিন্তু সেই উদ্ধারকর্তা ঈসা মসীহ, যাকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন, তিনি সকল গুনাহের কলঙ্ক থেকে মুক্ত ছিলেন। তিনি হলেন আল্লাহর কালাম, যিনি সৃষ্টির শুরুতে আল্লাহর সাথে ছিলেন। তিনি এক সতী কুমারীর গর্ভে জন্মেছিলেন, আর এ কারণেই তিনি দৈহিকভাবে আমাদের মতো ছিলেন, কিন্তু তার মধ্যে আমাদের মতো মন্দ স্বভাব ছিল না, তার উপর গুনাহের কোনো দায়ভার ছিল না, আর সে কারণেই আমাদের সকলের গুনাহের দায়ভার আল্লাহ তার উপর দিতে পেরেছিলেন। আমাদের গুনাহের জন্য তাকে মরতে হয়েছিল, আর আমাদেরকে নতুন জীবন দেওয়ার জন্য তিনি তিন দিন পর মৃত্যু থেকে জীবিত হয়ে উঠেছিলেন। তিনি গুনাহ, শয়তান, কবর এবং মৃত্যুকে জয় করেছিলেন। আমাদের সকলেরই গুনাহের মধ্য দিয়ে জন্ম হয়েছে, আর আমাদের নাজাত দেওয়ার জন্য বেহেস থেকে আসা মসীহ ছাড়া আর কেউ ছিল না। আমরা যদি তার উপর ইমান আনি, তবে তিনি গুনাহের ফাঁদ থেকে আমাদের রক্ষা করবেন। আদমের সন্তানদের গুনাহ থেকে মুক্ত করার জন্য তিনি বেহেস থেকে এসেছিলেন, আর এখন তিনি তার ইমানদারদের হয়ে মধ্যস্থতা করার জন্য বেহেসতে ফিরে গিয়েছেন। এ বিষয়ে কিতাব বলে থাকে,
আল্লাহ মাত্র একজনই আছেন এবং আল্লাহ ও মানুষের মধ্যে মধ্যস্থও মাত্র একজন আছেন। সেই মধ্যস্থ হলেন মানুষ মসীহ ঈসা। তিনি সব মানুষের মুক্তির মূল্য হিসাবে নিজের জীবন দিয়েছিলেন। এইরকম একজন পবিত্র, দোষশূন্য ও খাঁটি মহা ইমামেরই আমাদের দরকার ছিল। তিনি গুনাহগার মানুষের চেয়ে আলাদা। মানুষের গুনাহ দূর করবার পরে পুত্র বেহেস্তে আল্লাহ তাআলার ডান পাশে বসলেন।
আমরা সুসংবাদ থেকে জেনেছি যে ঈসা মসীহ যখন দুনিয়াতে ছিলেন, তখন কিছু লোক তার উপর ইমান এনেছিল। যারা মসীহকে চিনতে পেরেছিল তারা খুবই আনন্দিত হয়েছিল। তারা জানত যে হাজার বছর ধরে আল্লাহর নবীর এই মসীহের আগমনের বিষয়েই তাবলিগ করেছিলেন। তখন তারা তাকে নিজের চোখে দেখতে পেয়েছিল। আমরা শুনেছি ঈসার সাহাবিদের মধ্যে কয়েকজন তাদের বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজনের কাছে বলেছিলেন যে, আমরা মসীহের দেখা পেয়েছি। মুসা যার কথা তৌরাত শরীফে লিখে গেছেন এবং যার বিষয়ে নবীরাও লিখেছেন, আমরা তার দেখা পেয়েছি। দুঃখজনক বিষয় হল, ঈসার সময়কার অধিকাংশ লোকেই জানত না যে প্রকৃতপক্ষে ঈসা কে ছিলেন। কিতাবে উল্লেখ আছে,
আর প্রথমেই তিনি আল্লাহর সঙ্গে ছিলেন, সেই কালামই মানুষ হয়ে জন্মগ্রহণ করলেন এবং আমাদের মধ্যে বাস করলেন। সেই নূর অন্ধকারের মধ্যে জ্বলছে, কিন্তু অন্ধকার নূরকে জয় করতে পারেনি। তিনি দুনিয়াতেই ছিলেন এবং দুনিয়া তাঁর দ্বারাই সৃষ্টি হয়েছিল, তবু দুনিয়ার মানুষ তাকে চিনল না। তিনি নিজের দেশে আসলেন, কিন্তু তার নিজের লোকেরাই তাকে গ্রহণ করল না।
আমরা আরও জেনেছি যে এমন অনেক মানুষ ছিল যারা মসীহের কেরামতি ও চিহ্ন কাজের সাক্ষী হয়েছিলেন। ঈসা অসুস্থদের সুস্থ করেছিলেন, ঝড় থামিয়েছিলেন, দুষ্ট রুহ দূরে তাড়িয়েছিলেন, গুনাহ মাপ করেছিলেন এবং মৃতকে জীবন দিয়েছিলেন। তবুও অধিকাংশ মানুষ ঈসাকে চিনতে পারেনি, কারণ শয়তান তাদের দিলকে অন্ধ করে রেখেছিল। লোকেরা তাকে স্পর্শ করত, তার সাথে মোলাকাত করত, কিন্তু সত্যিকার অর্থে তাকে চিনত না। তারা তাকে অন্যান্য নবীদের মতোই একজন নবী মনে করত, কিন্তু তারা এটা বিশ্বাস করত না যে আল্লাহর সকল বৈশিষ্ট্য তার মধ্যে রয়েছে। ইহুদি ধর্মীয় নেতাদের ক্ষেত্রে আমরা দেখেছি যে তারা ঈসাকে একেবারে অগ্রাহ্য করেছিল। তারা তাকে একদম সহ্যই করতে পারত না এবং সবশেষে তারা তাকে ক্রুশে ঝুলিয়ে হত্যা করেছিল। ঈসার ক্রুশীয় মৃত্যু ছিল আল্লাহর নিখুঁত পরিকল্পনার অংশ, যা তিনি অনেকদিন আগে থেকে তার নবীদের দ্বারা ঘোষণা করে আসছিলেন। আর সে কারণেই যে রাতে ইমামেরা ঈসাকে গ্রেপ্তার করতে এসেছিল, সে রাতে ঈসা পিতরকে বলেছিলেন যে,
তুমি কি মনে করো যে আমি আমার পিতাকে ডাকলে তিনি এখনই আমাকে হাজার হাজার ফেরেস্তা পাঠিয়ে দেবেন না? কিন্তু তাহলে পাক কিতাবের কথা কিভাবে পূর্ণ হবে? কিতাবে তো লেখা আছে এইসব এভাবেই ঘটবে।
ঈসা জানতেন যে তিনি কেন এই দুনিয়াতে এসেছিলেন। তিনি দুনিয়াতে এসেছিলেন গুনাহগারদের জন্য তার রক্ত ঢেলে দিতে, ঠিক যেমন নবীরা বহু বছর আগে ঘোষণা করেছিলেন। ঈসা এসেছিলেন আর তাই হযরত ইব্রাহিমের ভেড়া কোরবানি এবং পশুর প্রতীকী কোরবানি যে অর্থ বহন করত তা তার মাধ্যমে পূর্ণ হয়েছিল। আপনি কি ক্রুশের উপর ঈসার শেষ কথাটি মনে করতে পারেন, যা তিনি আল্লাহর নিকটে তার রুহ সমর্পণের ঠিক আগ মুহূর্তে বলেছিলেন? হ্যাঁ, কিতাবে লেখা আছে যে তখন ঈসা জোরে চিৎকার করে বলেছিলেন, শেষ হয়েছে, আর এর পর পরেই তিনি মৃত্যুবরণ করেছিলেন। যখন ঈসা প্রাণ ত্যাগ করেছিলেন তখন বাইতুল মুকাদ্দাসের মহাপবিত্র স্থানের পর্দাটা উপর থেকে নিচ পর্যন্ত চিরে দুভাগ হয়ে গিয়েছিল। ঈসা কেন জোরে চিৎকার করে বলে উঠেছিলেন, শেষ হয়েছে? কেনই বা বাইতুল মুকাদ্দাসের মহাপবিত্র স্থানের পর্দাটা চিরে দুভাগ হয়ে গিয়েছিল, যেখানে তারা গুনাহ ঢাকা দেবার জন্য কোরবান করা পশুর রক্ত ছিটিয়ে দিত? আল্লাহ এই পর্দাটা ছিঁড়ে ফেলেছিলেন, আর তাই ঈসা ঘোষণা করেছিলেন যে শেষ হয়েছে, যেন প্রত্যেকে জানতে পারে যে ঈসার রক্তের মাধ্যমেই আল্লাহ আদমের সন্তানদের গুনাহ মাফ করে থাকেন এবং চিরদিনের জন্য আল্লাহর পবিত্র উপস্থিতিতে থাকার অধিকার দান করেন। তার মৃত্যুর মধ্যে দিয়ে মাবুদ ঈসা মসীহ প্রতীকী পশু কোরবানি এবং নবীদের কালামের পূর্ণতা দান করেছিলেন। আর আমরা জেনেছি যে তিন দিন পরে তার মৃত্যু থেকে জীবিত হয়ে ওঠার মাধ্যমে প্রমাণিত হয়েছে যে গুনাহের মূল্য সম্পূর্ণভাবে পরিশোধ করার জন্য তার কোরবানিকে আল্লাহ গ্রহণ করেছিলেন। দুনিয়ার মানুষের জন্য আল্লাহর দেওয়া নিখুঁত কোরবানি হলেন ঈসা মসীহ। তাই যে কেউ তার উপর ঈমান আনবে সে কখনো ধ্বংস হয়ে যাবে না, কিন্তু অনন্ত জীবন লাভ করবে। আর এখন নবীদের বাণীর পর্যালোচনা শেষ করার পূর্বে আমরা আপনাকে আল্লাহর কালাম থেকে নিখুঁত ও চূড়ান্ত কোরবানির বিষয়ে কিছু গভীর জ্ঞানপূর্ণ অসাধারণ আয়াত শোনার জন্য আমন্ত্রণ জানাচ্ছি, যা ঈসা মসীহ বলেছিলেন যখন তিনি ক্রুশের উপর গুনাহের মূল্য পরিশোধ করার জন্য নিজের রক্ত ঢেলে দিয়েছিলেন। কিতাবে লেখা আছে,
শরীয়তের মধ্যে যা আছে তা ভবিষ্যতের সব উন্নতির বিষয়ের ছায়ামাত্র, তাতে সত্যিকারের মহান বিষয়গুলো নেই। সেই জন্য যারা আল্লাহর ইবাদত করতে আসে, শরীয়ত কখনো বছরের পর বছর এই একই রকমভাবে পশু কোরবানির দ্বারা তাদের পূর্ণতা দান করতে পারে না। শরীয়ত যদি তাদের পূর্ণতা দান করতেই পারত তবে তো পশু কোরবানি বন্ধ হয়ে যেত, কারণ এবাদতকারীরা যদি একবারেই পাকসাফ হতে পারত তাহলে গুনাহের জন্য আর নিজেদের দোষী মনে করত না। কিন্তু এই পশু কোরবানিগুলো প্রত্যেক বছরই নিজেদের গুনাহের কথা তাদের মনে করিয়ে দেয়, কারণ ষাঁড় ও ছাগলের রক্ত কখনোই গুনাহ দূর করতে পারে না। সেই জন্য মসীহ এই দুনিয়াতে আসবার সময় আল্লাহকে বলেছিলেন, পশু ও অন্যান্য কোরবানি তুমি চাও না, কিন্তু আমার জন্য একটা শরীর তুমি তৈরি করেছ। পুরানো কোরবানিতে এবং গুনাহের কোরবানিতে তুমি সন্তুষ্ট হওনি। পরে আমি বলেছিলাম, এই যে আমি এসেছি, কিতাবে আমার আসার বিষয় লেখা আছে, হে আল্লাহ তোমার ইচ্ছা পালন করতে আমি এসেছি। তারপর মসীহ বলেছেন, দেখো আমি তোমার ইচ্ছা পালন করতে এসেছি। দ্বিতীয় ব্যবস্থাটা বহাল করবার জন্য তিনি আগের ব্যবস্থাটা বাতিল করে দিলেন। আল্লাহর সেই ইচ্ছামতোই ঈসা মসীহের শরীর একবারই কোরবানি দেবার দ্বারা আল্লাহর উদ্দেশ্যে আমাদের পাক পবিত্র করা হয়েছে। প্রত্যেক ইমাম প্রত্যেক দিন দাঁড়িয়ে আল্লাহর ইবাদত কাজ করেন ও বারবার একইভাবে কোরবানি দেন, কিন্তু এই রকম কোরবানি কখনো গুনাহ দূর করতে পারে না। ঈসা কিন্তু গুনাহের জন্য চিরকালের মতো একটিমাত্র কোরবানি দিয়ে আল্লাহর ডান দিকে বসলেন, আর তখন থেকে যতদিন না তার শত্রুদের তার পায়ের তলায় রাখা হয় ততদিন পর্যন্ত তিনি অপেক্ষা করছেন, কারণ যাদের পাক পবিত্র করা হয়েছে ওই একটি কোরবানির মেষ দ্বারা তিনি চিরকালের জন্য তাদের পূর্ণতা দান করেছেন। পাক রুহু এই বিষয়ে আমাদের কাছে সাক্ষ্য দিচ্ছেন। প্রথমে তিনি বলেছেন, মাবুদ বলেন, পরে আমি তাদের জন্য যে ব্যবস্থা স্থাপন করব তা হল আমার শরীয়ত আমি তাদের দিলে রাখব এবং তাদের মনের মধ্যে তা লিখে রাখব। এরপরে পাক রুহু বলেছেন, আমি তাদের গুনাহ ও অন্যায় আর কখনো মনে রাখব না। তাই আল্লাহ যখন গুনাহ ও অন্যায় মাফ করেন তখন গুনাহের জন্য কোরবানি বলে আর কিছু নেই। ভাইয়েরা, ঈসা মসীহের রক্তের গুণে সেই মহাপবিত্র স্থানে ঢুকবার সাহস আমাদের আছে। মসীহ আমাদের জন্য একটা নতুন ও জীবন্ত পথ খুলে দিয়েছেন, যেন আমরা পর্দার মধ্য দিয়ে অর্থাৎ তার শরীরের মধ্য দিয়ে আল্লাহর সামনে উপস্থিত হতে পারি। এছাড়া আমাদের একজন মহা ইমামও আছেন, যার উপরে আল্লাহর পরিবারের লোকদের ভার দেওয়া হয়েছে। সেই জন্য ইমানের মধ্য দিয়ে যে নিশ্চয়তা আসে, এসো আমরা সেই পরিপূর্ণ নিশ্চয়তায় খাঁটি দিলে আল্লাহর সামনে যাই। কারণ দোষী বিবেকের হাত থেকে আমাদের দিলকে রক্ত ছিটিয়ে পাক সাফ করা হয়েছে এবং পরিষ্কার পানি দিয়ে আমাদের শরীরকে ধোয়া হয়েছে। ইমানদার হিসাবে আমাদের যে আশা আছে, এসো আমরা স্থির হয়ে তার কথা স্বীকার করতে থাকি, কারণ যিনি ওয়াদা করেছেন তিনি বিশ্বাসযোগ্য। এসো আমরা একে অন্যের সম্বন্ধে চিন্তা করি, যেন আমরা মহব্বত করতে ও ভালো কাজ করতে একে অন্যকে উৎসাহ দিতে পারি। আল্লাহর সত্যকে জানবার পরে যদি আমরা ইচ্ছা করে গুনাহ করতে থাকি, তবে গুনাহের জন্য আমাদের আর কোনো কোরবানি নেই, আছে কেবল বিচারের জন্য ভীষণ ভয়ে অপেক্ষা করে থাকা এবং আল্লাহর শত্রুদের ছাই করে ফেলবার মতো জ্বলন্ত গজব। কেউ মুসার শরীয়ত অস্বীকার করলে কোনো মমতা না পেয়েই দুই বা তিনজন সাক্ষীর সাক্ষ্যের ফলে তাকে মরতে হয়। তাহলে ইবনুল্লাহকে যে ঘৃণা করেছে, যে রক্তে সে পাক সাফ হয়েছে, আল্লাহর সেই ব্যবস্থার রক্তকে সে অপবিত্র মনে করেছে এবং যিনি রহমত করেন সেই পাকরুহকে যে অপমান করেছে, ভেবে দেখো সে আরও কত বেশি না শাস্তির যোগ্য। আমরা তাকে জানি যিনি বলেছেন, অন্যায়ের শাস্তি দেবার অধিকার কেবল আমারই আছে, যার যা পাও না আমি তাকে তাই দেব। তিনি আর এক জায়গায় বলেছেন, মাবুদি তার বান্দাদের প্রতি ন্যায় বিচার করবেন। জীবন্ত আল্লাহর হাতে পড়া কি ভয়ঙ্কর ব্যাপার! নাজাতের জন্য আল্লাহ এই যে মহান ব্যবস্থা করেছেন, তা যদি আমরা অবহেলা করি তবে কি করে আমরা রেহাই পাব?
এইসব কালামের মাধ্যমে আজ আল্লাহ আপনাদের প্রত্যেককে সতর্ক করছেন, যেন আপনারা নাজাত লাভের এই একমাত্র পথটিকে অবজ্ঞা না করেন, যা কেবলমাত্র মসীহের রক্তের মাধ্যমে পাওয়া যায়। আল্লাহর দেওয়া কোরবানিকে যারা অবজ্ঞা করেছেন, তাদের জেনে রাখা দরকার যে গুনাহের জন্য আর কোনো কোরবানি হবে না। এখন হাশরের ময়দানে শেষ বিচার হওয়া ছাড়া আর কোনো কিছুই বাকি নেই, আর সেখানে কিন্তু ক্ষমা পাবার আর কোনো সুযোগ থাকবে না। ঈসা মসীহ হলেন নিখুঁত কোরবানি যা আল্লাহ নিজে দিয়েছিলেন, তাই যে কেউ তার উপর ইমান আনবে সে কখনো ধ্বংস হয়ে যাবে না, কিন্তু অনন্তকালীন জীবনের অধিকারী হবে। ক্রুশের উপর ঈসা বলেছিলেন শেষ হয়েছে, এটা আল্লাহ নিজেই বলেছেন শেষ হয়েছে। আর তিন দিন পরে আল্লাহ ঈসাকে মৃত্যু থেকে জীবিত করে তুলে দুনিয়ার কাছে প্রমাণ করেছিলেন যে তিনি ঈসার গুনাহের কোরবানির উপর সম্পূর্ণভাবে সন্তুষ্ট হয়েছেন।
শ্রোতাবন্ধু, আমাদের সাথে যোগাযোগের ঠিকানা হল TWR বাংলাদেশ, আর আমাদের মোবাইল নম্বর হচ্ছে 01905880851। আমি আবারও বলছি 01905880851।
বন্ধুগণ, আপনি কি বুঝতে পারছেন যে ঈসা আপনার গুনাহের মূল্য পরিশোধ করেছেন? আপনি কি বিশ্বাস করেন যে আপনাকে নাজাত দান করার জন্য ঈসা সকল কাজ সম্পূর্ণ করেছেন, নাকি আপনি আপনার নিজের কাজের মাধ্যমে নিজেকে রক্ষা করার চেষ্টা করছেন? শ্রোতাবন্ধু, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। পরবর্তী অনুষ্ঠান পর্যন্ত আল্লাহ আপনাকে রহমত দান করুন, যেন ক্রুশের উপর থেকে মসীহর জয়োল্লাসের গভীর অর্থ আপনি বুঝতে পারেন। তিনি যা বলেছিলেন
শেষ হয়েছে।